বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 28 আগস্ট, 13 ভাদ্র এবং ফার্সি 6 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরান আফগান জাতির পাশে থাকবে বলে সর্বোচ্চ নেতার ঘোষণা, এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চার বছর দ্রুত শেষ হয়ে যাবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগান নতুন মন্ত্রীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে তালেবান, আফগান সংকট সমাধানে ইরান পাকিস্তানের অংশগ্রহণ চান ল্যাভরভ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় 7 জনের নামে মামলা দায়ের, 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে সিপিআইএম। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও নয়া মন্ত্রিসভার সদস্যরা। প্রেসিডেন্ট রাইসির প্রস্তাবিত মন্ত্রীরা জাতীয় সংসদে আস্থা ভোটে জয়লাভের পর এই প্রথম সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলেন। এ সময় বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আগের মতো এই সরকারকেও বলছি সময় খুব দ্রুত চলে যায়, আপনাদের 4 বছরও দ্রুত শেষ হয়ে যাবে, প্রতি মুহূর্তকে কাজে লাগান, এই সময়টা জনগণের, এই সময়টা ইসলামের, কাজেই খেয়াল রাখুন তা যেন নষ্ট না হয়। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি আরও বলেন, জনগণের সরকারের একটি বৈশিষ্ট্য হল জনগণের কাছে গিয়ে সরাসরি তাদের কথা শোনা। গতকাল প্রেসিডেন্ট জনাব রাইসি যে কাজটি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি গতকাল খুজেস্তান প্রদেশে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন, এটা জনগণের সরকারেরই বহিঃপ্রকাশ। এ সময় তিনি কূটনৈতিক তৎপরতা, বিশেষ করে অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো সহ সব দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বাড়াতে হবে। আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃগোষ্ঠী এবং উপজাতি নেতাদের অন্তর্ভুক্ত করা হবে। গতকাল একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এজন্য অন্তত এক ডজন ব্যক্তির নাম বিবেচনা করা হচ্ছে। তবে এই সরকার কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে কিছু বলেনি সূত্রগুলো। নাম প্রকাশ না করার শর্তে এসব সূত্র আরও জানিয়েছে, সরকার গঠন করার জন্য এবং মন্ত্রী নিয়োগ, বিশেষ করে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং তথ্য বিষয়ক মন্ত্রী নিয়োগের ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, সরকারের নতুন নতুন মুখ আনার চেষ্টা করছেন তালেবান নেতারা। এর মধ্যে তাজিক ও উজবেক জাতিগোষ্ঠীর নেতাদের সন্তানরাও থাকবেন। গত 15 আগস্ট তালেবান পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও এখন পর্যন্ত দেশ পরিচালনার জন্য আনুষ্ঠানিক কোনো সরকার গঠন করতে পারেনি। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের চলমান সংকট নিরসনের জন্য পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। তিনি ইতালি সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুইজি দিমাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মূলত আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আফগানিস্তানের উপর প্রভাব সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশটির সমস্যার সমাধানের আগ্রহ প্রকাশ করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও পাকিস্তানকে ছাড়া আফগান পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা সম্ভব নয়। তিনি আফগানিস্তানের সকল পক্ষের অংশগ্রহণে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান জানান। ল্যাভরভ আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, মস্কো সকল পক্ষের অংশগ্রহণে আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি ঘটাতে চায়। মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা কাবুল বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মূল পরিকল্পনাকারীর ওপর ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, রাজধানী কাবুলের পূর্বে অবস্থিত নানগারহার প্রদেশে গতকাল ওই ড্রোন হামলা চালানো হয়। নানগারহার প্রদেশের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাবুল বিমানবন্দরের ভেতরে ও বাইরে কয়েক দফা বোমা বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে 13 মার্কিন সেনাসহ মোট 180 জন নিহত হয়। ড্রোন হামলা সম্পর্কে মার্কিন বাহিনী এক বিবৃতিতে বলেছে, যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সে নিহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকার একজন সরকারি কর্মকর্তা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। ওই কর্মকর্তা জানান, দায়েশ সন্ত্রাসী একজন সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাওয়ার সময় তার উপর ড্রোন হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে হামলায় দুজনই মারা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় তেহরান কেবল তখনই ফিরে যাবে যখন এর মাধ্যমে ইরানি জনগণের স্বার্থ রক্ষিত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে তিনি ইরানের এ কঠোর অবস্থানের কথা জানান। এসব আলাপে বোরেল ও ল্যাভরভ অবিলম্বে ভিয়েনা বৈঠকে ফিরে যাওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। ফোনালাপে বোরেল অবিলম্বে ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার জন্য ইরানের পক্ষ থেকে একটি তারিখ ঘোষণার আহ্বান জানান। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপ কেবল তখনই ইরান ফিরে যাবে যখন তা থেকে ইরানি জনগণের জন্য কার্যকর ও অর্থবহ ফল বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানের সমকক্ষ আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, রাশিয়া ইরানকে আবার ভিয়েনা সংলাপে দেখতে চায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ল্যাভরভের এ বক্তব্যের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় আজ শনিবার দুপুরে নিহতদের পরিবারের পক্ষ থেকে 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি দুই আসামি গ্রেপ্তারের অভিযান চলছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা ছটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফেরার পথে লাইস্কার বিলে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকার সাথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্ক হেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকাটি ডুবে গেলে পঞ্চাশ জনের মতো যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারায় 22 জন। আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত 15 জন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর লাইস্কা বিলে নৌকাডুবির ঘটনার পর আজ শনিবার সকাল থেকে ওই রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। নৌকাডুবির ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান করে তদন্ত কমিটিকে আগামী 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে উত্তরের জেলা দিনাজপুরে ট্যাপা নদীতে নিখোঁজ এক যুবকের লাশ খুঁজতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একজন সদস্য 42 বছর বয়স্ক আব্দুল মতিন নদীর তলদেশে খুঁটিতে আটকা পড়ে মারা গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে তালেবানের কোনো প্রভাব নেই। আফগানিস্তানে তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। আজ দুপুরে সাভারের আশুলিয়ার 22 মাইল এলাকায় একটি সুপার মার্কেটের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ, দেশে কোনো বিশৃঙ্খলা নেই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে তালেবানও নেই, নেই জঙ্গিও, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে সিপিআইএম। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিআইএমের সিনিয়র নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামী। তিনি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন এবং ওই বিষয়ে দ্রুত শুনানির জন্য আদালতের কাছে দাবি জানিয়েছেন। গত 2 বছর ধরে এ সংক্রান্ত বেশ কিছু মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে। মোহাম্মদ ইউসুফ তারিগামী তার আবেদনে 2019 সালের 5 আগস্টে কেন্দ্রীয় সরকারের আদেশকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন, যার অধীনে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের আদেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আসন পুনর্বিন্যাসের জন্য কমিশন গঠন করেছে যাতে বিধানসভা নির্বাচনের আগে সীমানা চিহ্নিত করা যায়। জম্মু কাশ্মীর ডেভেলপমেন্ট অ্যাক্টে যে পরিবর্তন আনা হয়েছে তাতে বলা হয়েছে, যে কোনো ব্যক্তি এমনকি সেখানে স্থায়ী বাসিন্দা না হলেও এখানে চাষযোগ্য জমি ছাড়া অন্য জমি কিনতে পারে। এছাড়া জম্মু কাশ্মীর রাজ্য মহিলা কমিশন, জম্মু কাশ্মীর উপভোক্তা সুরক্ষা কমিশন, জম্মু কাশ্মীর মানবাধিকার কমিশন বাতিল করা হয়েছে। এসব সিদ্ধান্ত পরে আর পরিবর্তন করা যাবে না। মামলা দ্রুত শুনানি না হলে মামলাকারীদের প্রতি আদালত অবিচার করবে। হিন্দি গণমাধ্যম হিন্দুস্থান জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের এসব সিদ্ধান্তের বিষয়ে উল্লেখ করে সিপিআইএম নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামী বলেন, এই সমস্ত সিদ্ধান্ত অসাংবিধানিক। আদালতকে বিষয়টি দ্রুত শোনার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, যদি বিষয়টি দ্রুত শুনানি না হয় তাহলে আবেদনকারীর প্রতি অবিচার করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। চলতি গ্রীষ্মে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়ে ও ভূপাতিত করার লক্ষ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল। সামরিক বিষয়ক মার্কিন ওয়েবসাইট ডিফেন্স এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন ডাইনেস্টিক্স কোম্পানি নির্মিত এনডিউরিং শিল্ড সিস্টেম এবং আয়রন ডোম সিস্টেম পরীক্ষা করার পর আমেরিকা এনডিউরিং শিল্ড সিস্টেম বেছে নিয়েছে। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড মিসাইল রেঞ্জে চলতি গ্রীষ্মে ওই পরীক্ষা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আয়রন ডোম নির্মাণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল ডিফেন্স সিস্টেম জেরুজালেম পোস্টকে বলেছে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকার জন্য পরমাণু হুমকির দিক দিয়ে শীঘ্রই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন। তিনি আরও বলেন, তার দেশ এবং চীনের মধ্যে পরমাণু সংঘাত এড়ানোর জন্য সুনির্দিষ্ট কোনো উপায়ও নেই। মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়ের এ মন্তব্য করেছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান সবসময় আফগান জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আফগান জনগণের প্রতি ইরানের সহায়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। আফগানিস্তানকে অভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ ভাইয়ের দেশ হিসেবে অভিহিত করে তিনি সেখানকার জনগণের নানা সমস্যার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি কাবুল বিমানবন্দরের ঘটনায়ও গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, আফগানিস্তানের এই সব সংকট ও সমস্যা মার্কিনীদের কাজ, যারা এই দেশটিকে ২০ বছর ধরে দখলে রেখেছে এবং দেশটির জনগণের উপর নানা ধরনের জুলুম চাপিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আফগানিস্তানে মার্কিন উপস্থিতির নেতিবাচক নানা প্রভাবের কথাও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বিয়ে ও শোক অনুষ্ঠানে বোমাবর্ষণ, যুবকদের উপর হত্যাযজ্ঞ, বিনা কারণে বহু মানুষকে কারাবন্দী রাখা এবং মাদক উৎপাদন আগের চেয়েও অন্তত ২০ গুণ বেড়ে যাওয়া। ইরানের সর্বোচ্চ নেতা একই প্রসঙ্গে আরও বলেছেন, মার্কিন সরকার আফগানিস্তানের উন্নতির জন্য একটিও পদক্ষেপ নেয়নি এবং বর্তমানে এ দেশটি জনকল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ২০ বছর আগের তুলনায় পিছিয়ে না থাকলেও এগিয়েও নেই। তিনি আফগানিস্তান প্রসঙ্গে ইরানের নীতি তুলে ধরে বলেছেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি, কারণ সরকারগুলো অতীতের মতো আসবে ও যাবে, কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ২০ বছরের মার্কিন দখলদারিত্ব শেষে উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি ব্যর্থতার বোঝা নিয়ে মার্কিন সেনারা কলঙ্কজনকভাবে আফগানিস্তান ত্যাগ করেছে এবং মার্কিনীদের এমন পরিণতির ভবিষ্যৎবাণী কয়েক বছর আগেই ইরান করেছিল। এটা স্পষ্ট, বলদর্পী মার্কিন সরকার আফগানিস্তানকে হত্যাযজ্ঞ ও দেশটির অবকাঠামো ধ্বংস ছাড়া আর কিছুই করতে দেয়নি। ইরান সবসময় আফগানদের সর্বাত্মক সহযোগিতা দেয়াকে তার কৌশলগত নীতি হিসেবে গুরুত্ব দিয়ে এসেছে, ফলে ইসলামী এই দেশটি হয়েছে কয়েক মিলিয়ন আফগান শরণার্থীর আবাসস্থল। ইরান আফগানিস্তানের পুনর্গঠনেও ব্যাপক সহযোগিতা করে আসছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। এ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, চন্দ্রিমা উদ্যানে তার সমাধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একই সাথে এসব নির্লজ্জ মিথ্যাচার বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন,
সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন সভায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ এবং তার মাজার সম্পর্কে এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে, জিয়ার লাশ নাই, তা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না।
দলীয় প্রধানের এমন বক্তব্যের পরপরই দলের নেতারা বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি করে একই ধরনের বক্তব্য দিতে থাকেন। ওদিকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকবা মোজাব্বেল হক সাংবাদিকদের বলেছেন, চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে নেওয়া হবে। আকবা মোজাব্বেল হক আরও বলেছেন, চন্দ্রিমা উদ্যানের মাজারে জিয়াউর রহমানের লাশ নেই, তাকে ব্রাশ ফায়ার করে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। শুক্রবার ভিন্ন এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমি রাঙ্গুনিয়ার মানুষ, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল, সেখানে জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের এসব বক্তব্যের জবাবে আজকের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, তারা যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে এটাই বড় প্রমাণ। তাদের এসব কথা বলার মানে হচ্ছে তারা কিছু ইস্যু তৈরি করছে, এটা মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা মাত্র। এগুলো হচ্ছে বিএনপিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার নীল নকশা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ধারাবাহিক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত কয়েকটি আসর থেকে আমরা দক্ষিণ পূর্ব ইরানে বেড়াচ্ছি। এখানকার সবচেয়ে বড় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানের দৈর্ঘ্য 181,578 বর্গ কিলোমিটার। বলেছিলাম যে নাম থেকেই বোঝা যায় প্রদেশটি দুটি ভাগে বিভক্ত, একটি সিস্তান এবং অপরটি বেলুচিস্তান। এরই মধ্যে আমরা সিস্তানের সঙ্গে খানিককে পরিচিত হবার চেষ্টা করেছি। আজ আমরা যাব প্রাদেশিক মূল শহর জাহেদানের দিকে।
জাহেদান শহর ঘুরে দেখার আগে বোধ করি এই প্রাদেশিক শহরটির ইতিহাস, ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে খানিকটা পরিচিত হওয়া মন্দ হবে না। সিস্তান বেলুচিস্তানের উত্তরাঞ্চলে কেন্দ্রীয় শহরটি অবস্থিত। ইরানের জনসংখ্যা বহুল শহরগুলোর মধ্যে জাহেদানের অবস্থান 12তম। জাহেদানের বেশিরভাগ মানুষ ফার্সি ভাষাতেই কথা বলে, তবে সিস্তানি ভাষাভঙ্গির কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। আবার অনেকেই বেলুচি ভাষায় কথা বলে। তো যাই হোক, জাহেদান শহর নিয়ে আজকের আসরে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
জাহেদানের পূর্ব দিকে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত। শহরের আশেপাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে, যেমন উস্তরান পর্বত, আঞ্জিরদান পর্বত, পীরখান এবং মালিক জিকু সিয়াহ পর্বত। প্রথম বিশ্বযুদ্ধকাল পর্যন্ত এই জাহেদান ছিল একটি ছোট গ্রাম, অনেকটা অজপাড়া গাঁর মতো। এই গ্রামটির নাম ছিল দেজ অব। এরকম নামকরণের কারণ ছিল জাহেদানের আশেপাশের জল টৈটম্বুর ঝর্ণা অসংখ্য খালের উপস্থিতি। দেজাব একটি বেলুচি শব্দ। দেজ এবং অপ এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে যৌগিক শব্দটি। বেলুচি ভাষায় অপ মানে ফার্সি অব। ব ধ্বনিটি একই বর্গীয় প ধ্বনিতে রূপান্তরিত হয়ে অপ হয়ে গেছে, অর্থ কিন্তু পাল্টায়নি। অব মানে হল পানি আর দেজ মানে হল ফুটন্ত। দেজ আপ মানে হল ফুটন্ত পানি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই শহরটির প্রতি সবার দৃষ্টি আকৃষ্ট হয়, বাণিজ্যিক দিক থেকে সুবিধাজনক অবস্থানের কারণে এবং আফগানিস্তান ও পাকিস্তানের কাছাকাছি অবস্থানের কারণে। দ্রুত শহরটি আবাদ হয় এবং অল্প সময়ের মধ্যে ব্যাপক উন্নতি লাভ করে। কখনো যদি আপনি জাহেদান সফরের চিন্তা করেন, তাহলে জেনে রাখবেন জাহেদানের আবহাওয়া বছরের বেশিরভাগ দিনই থাকে গরম এবং শুষ্ক। গ্রীষ্মের সময় দিনের বেলা ব্যাপক গরম থাকে, তবে রাতের বেলা তুলনামূলকভাবে থাকে ঠান্ডা। জাহেদানে সাধারণত বরফ পড়ে না। শীতকালে এখানকার আবহাওয়া থাকে দিনের বেলায় উপভোগ্য ঠান্ডা আর রাতে শীতল। এ নিয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। বলছিলাম জাহেদান শহরের আবহাওয়ার কথা। জাহেদান শহরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বাণিজ্যিক অবস্থান। এই শহরের বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত, এ কারণেই সেই প্রাচীনকাল থেকেই এই শহরে গড়ে উঠেছে অসংখ্য বাজার। কেনা বেচা ও বাণিজ্যের সকল কাজই মোটামুটি এই শহরে চলে এসেছে অনেক আগে থেকেই। আমরাও তাই জাহেদান শহর দেখার সূচনা করব এখানকার একটি প্রাচীন বাজার পরিদর্শন করার মধ্য দিয়ে। এই বাজারটির নাম হল জাহেদান ঐতিহ্যবাহী মার্কেট। মার্কেটটির বৈশিষ্ট্য হল পুরো বাজারটি ছাদে ঢাকা। 1929 থেকে 1932 সালের মধ্যে এই বাজারটি নির্মিত হয়েছে। বাজারের স্থাপত্য শৈলী ইরানের ঐতিহ্যবাহী প্রাচীন বাজারের মতোই কাঁচা ইটের গাঁথুনি দিয়ে নির্মিত। সেই সঙ্গে ইরানের অন্যান্য ঐতিহ্যবাহী বাজারের ছাদ যেমন গম্বুজে ঢাকা, জাহেদান মার্কেটের ছাদও তেমনি।
জাহেদান বাজার ছাড়াও এখানে রয়েছে রাসুলি নামের আরও একটি ট্রেডিশনাল মার্কেট। এই বাজারটি দেখার মতো, বিশেষ করে বিচিত্র রঙিন কাপড়ের জন্য দর্শনীয় একটি বাজার এটি। এসব রঙিন কাপড় সাধারণত বেলুচি নারীদের বিশেষ ঐতিহ্যবাহী পোশাক তৈরির কাজে ব্যবহৃত হয়। এসব পোশাক সৌন্দর্যের পাশাপাশি এই প্রদেশের মানুষের সংস্কৃতিকেও তুলে ধরে। তাছাড়া এই বাজারে পাকিস্তানি এবং ভারতীয় বিচিত্র খাদ্য সামগ্রী, ফল ফলাদি, মশলাপাতি ইত্যাদি পাওয়া যায়। আসরের এ পর্যায়ে আবারও একটু মিউজিক বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনাদের সঙ্গ আবারও যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। রাসুলি বাজার নিয়ে কথা হচ্ছিল বিরতির আগে। এবারে আমরা বাজার ছেড়ে যাব জাহেদানের একটি প্রসিদ্ধ জামে মসজিদের দিকে। মসজিদের নাম হল মাক্কি জামে মসজিদ। এই মসজিদটি মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। শহরের যে কোনো প্রান্ত থেকেই মসজিদটিকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। 1974 খ্রিস্টাব্দে বিশিষ্ট সুন্নি আলেম মাওলানা আব্দুল আজিজ মোয়াল্লাজাদে নির্মাণ করেন। শুরুতে এই মসজিদটির ফাউন্ডেশন গড়ে উঠেছিল 600 মিটারের উপর। পরবর্তীকালে সময়ের পরিক্রমায় এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দুই দফা মসজিদটির আয়তন বাড়ানো হয়। মসজিদটির ডিজাইন এবং ভেতরের অসাধারণ কারুকাজগুলো ইরানি শিল্পীরাই করেছেন। এই মসজিদটিকে বিশেষ সুন্নি মুসলমানদের বৃহৎ মসজিদগুলোর একটি বলে মনে করা হয়।
মিউজিয়াম বা জাদুঘরের সঙ্গে আমরা সবাই মোটামুটি কম বেশি পরিচিত। দর্শনীয় স্পট হিসেবে মিউজিয়ামের গুরুত্ব বেশি না থাকলেও যারা দৃষ্টির গভীরে প্রবেশ করতে চান তাদের জন্য থাকে মূল্যবান বহু উপাদান। একটি দেশ ও অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হবার চমৎকার একটি মাধ্যম হল এই জাদুঘর। জাহেদানের রয়েছে তেমনি একটি জাদুঘর। যোগাযোগ বিষয়ক এই জাদুঘরটির নাম দেওয়া হয়েছে পোস্ট অ্যান্ড কমিউনিকেশন মিউজিয়াম। 2005 সাল থেকে এখন পর্যন্ত পুনর্নির্মিত ভবনে এই জাদুঘরটি কার্যক্রম চলে আসছে। তো শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে আজ আর কথা বলার মতো সময় অবশিষ্ট নেই। পরবর্তী আসরে ইনশাআল্লাহ আবারও কথা হবে।
সে আসরেও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 28 আগস্ট শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বাংলাদেশের অর্থনীতি এখনও অনেক শক্তিশালী, নৌ প্রতিমন্ত্রী কালের কণ্ঠ। কাবুলে কেয়ামত বদলার হুমকি আমেরিকার, মানব জমিন। আফগানিস্তানের উপর তালেবানের নিয়ন্ত্রণ মেনে নেয়নি রাশিয়া, স্বীকৃতির বিষয়ে পরে সিদ্ধান্ত বাংলাদেশ প্রতিদিন। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় এক আইএস জঙ্গি নিহত, যুগান্তর। কাবুলে বিমানবন্দরে নিহত বেড়ে 175 জনে দাঁড়িয়েছে ইত্তেফাক। দেশে 2 ডোজ টিকা পেয়েছেন শতকরা 4 ভাগ মানুষ প্রথম আলো। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। ভারতে খিলাফত প্রতিষ্ঠাই মূল লক্ষ্য আইএস খোরাসানের, আশঙ্কা গোয়েন্দাদের আনন্দবাজার পত্রিকা। 15 সেপ্টেম্বর থেকে শুরু দুয়ারে রেশন, নেই পরিকাঠামো, নির্ধারিত দিনে হচ্ছে না প্রকল্পের ট্রায়াল আজকাল। মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, বিপাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংবাদ প্রতিদিন।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আফগানিস্তান সম্পর্কিত খবর এখনও বাংলাদেশ ও ভারতসহ বিশ্ব মিডিয়ার প্রধান খবর হিসেবে পরিবেশিত হচ্ছে। ইত্তেফাকের শিরোনাম, কাবুল বিমানবন্দরে নিহত বেড়ে 175 জনে দাঁড়িয়েছে। বিমানবন্দরের বাইরে চালানো এই হামলায় আরও 150 জন আহত হয়েছে বলে কাবুলের একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তানের বেসামরিক নাগরিক। এছাড়া মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর 13 জন, 2 জন ব্রিটিশ নাগরিক এবং আরেকজন ব্রিটিশ নাগরিকের শিশু মারা গেছেন। আর মানব জমিনের খবরে লেখা হয়েছে, কাবুলে কেয়ামত ভয়ঙ্কর বিস্ফোরণ, এদিকে বদলার হুমকি দিয়েছে আমেরিকা, ড্রোন হামলা চালিয়েছে দেশটি।
ডেডলাইন তালেবান মানব জমিনের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, পরাজয়ের জায়গা থেকে সমঝোতায় কখনো জেতা যায় না, বারবার ছাড় দিতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের সেরকম একটা ত্রাহি ত্রাহি অবস্থা। তালেবান তাদের বৈধ এবং শক্তিশালী প্রতিপক্ষ। এদিকে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, আফগানিস্তান তত্ত্বাবধায়ক সরকার গঠনে পরিকল্পনা নিয়েছে তালেবান। তারা বলেছে, নতুন সরকারের বিভিন্ন পদে নারীরা কাজ করার সুযোগ পাবেন, বিশেষত স্বাস্থ্য ও শিক্ষা খাতে নারীর অংশগ্রহণ বেশি থাকবে। আর একটি খবরে লেখা হয়েছে, সহায়তা বন্ধ, ব্যাংক বন্ধ, হাতে অর্থ নেই আফগানদের।
বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম, জিয়াউর রহমানের সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।
বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী, নৌ প্রতিমন্ত্রী কালের কণ্ঠের এশিয়র নামের খবরে লেখা হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশ, উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। $2,000 বেশি আমাদের মাথা পিছু আয়। বাংলাদেশ আজ নিজস্ব অর্থায়নে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মা সেতু, পায়রা বন্দর, বে টার্মিনালের মতো প্রকল্প বাংলাদেশ বাস্তবায়ন করছে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী, পৃথিবীর বিস্ময়।
বিব্রতকর হলেও ঐতিহাসিক সত্য প্রকাশ করবে আওয়ামী লীগ, কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনে তৎকালীন আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গবন্ধু কন্যা দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রেক্ষাপটে দলীয় ওই নেতারা কর্তব্য পালন থেকে পিছু হটেছিলেন বলে তারা এ হত্যাকাণ্ড ও পরবর্তী পরিস্থিতির দায় এড়াতে পারেন না বলে মনে করছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তারা বলছেন, বিব্রতকর হলেও এই ঐতিহাসিক সত্য জাতির সামনে তুলে ধরা দলের দায়িত্ব।
দেশে 2 ডোজ টিকা পেয়েছেন শতকরা 4 ভাগ মানুষ, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। সরকার দেশের মানুষের 80% করোনার টিকা দিতে চায়। স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত মাত্র 4% কিছু বেশি মানুষকে পূর্ণ 2 ডোজ টিকা দিতে পেরেছে। বর্তমান ধারায় টিকাদান চলতে থাকলে বাকি 76% টিকা দিতে 10 বছরের বেশি সময় লেগে যাবে। দেশের জনসংখ্যা এখন 16,91,10,000। এ হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর 13,51,00,000 বেশি মানুষকে টিকা দিতে চায়। পূর্ণ 2 ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয়।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কোভিড-19, দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, রেকর্ড টিকাকরণে ভারতের প্রশংসায় WHO, দৈনিক সংবাদ প্রতিদিন ও আজকাল। বিস্তারিত খবরে বলা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই প্রায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। গত 24 ঘণ্টাতেও যার ব্যতিক্রম হল না। সংক্রমণ মোকাবিলাতে টিকাকরণেই জোর দিচ্ছে কেন্দ্র। গতকাল যেমন ভ্যাকসিন দেওয়ায় নয়া রেকর্ড গড়ল দেশ। একদিনে টিকা পেলেন 1 কোটিরও বেশি মানুষ, আর তাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা কুড়ল ভারত।
মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, বিপাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। অভিযোগ, 26 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ফেসবুক ব্যবহারের সময় একটি পোস্ট দেখতে পান তিনি। তাতে কমেন্ট করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। সেই কমেন্টের পরিপ্রেক্ষিতেই এদিন পুলিশের দ্বারস্থ হন তমাল। প্রমাণ হিসেবে জমা দেন অরিন্দম ভট্টাচার্যের কমেন্টের স্ক্রিনশট। পুলিশের সহযোগিতা প্রার্থনা করেছেন তমাল।
ভারতে খিলাফত প্রতিষ্ঠাই মূল লক্ষ্য আইএস খোরাসানের, আশঙ্কা গোয়েন্দাদের। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, খোরাসানের মূল উদ্দেশ্যই ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো এবং এদেশের তরুণদের মগজ ধোলাই করা। ভারতে ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে জঙ্গিরা। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের নেপথ্যে যে জঙ্গি সংগঠন, তাদের নজর ভারতের দিকেও রয়েছে। এদেশেও তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে এক ভারতীয় সংবাদ মাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি ওই সূত্রের দাবি, খোরাসান শাখা সংগঠনের পায়ের তলার মাটি অনেক শক্ত। তাদের মূল উদ্দেশ্য ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো, আর সেজন্যে তারা তরুণদের মগজ ধোলাই করছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের পক্ষে তৎকালীন দুই পরাশক্তির শক্তিশালী অবস্থান গ্রহণের প্রেক্ষাপটে ইরানের রণকৌশল পরিবর্তন আনা প্রসঙ্গে আলোচনা করেছি। আজ আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের পক্ষ থেকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আরবালা পাঁচ অভিযানের পর প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি শক্তভাবে ইরাকের সাদ্দাম সরকারের পাশে দাঁড়ায়। ইরাক সরকার দক্ষিণ ফ্রন্টে বিপুল পরিমাণ সেনা ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করে, ফলে ওই ফ্রন্টে ইরানের জন্য নতুন কোনো অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় ইরানের সেনা কমান্ডাররা উত্তরাঞ্চলীয় ফ্রন্টগুলোর দিকে মনোনিবেশ করে। ইরান ও ইরাকের উত্তর ও মধ্যাঞ্চলের সীমান্তে আগ্রাসী সাদ্দাম বাহিনীর তেমন কোনো উপস্থিতি ছিল না। এছাড়া এসব অঞ্চল দিয়ে ইরাকের অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত হানার প্রচুর সুযোগ ছিল। এদিকে ইরানের রমাজান সেনা ঘাঁটির সহযোগিতায় ইরাকের উত্তরাঞ্চলে দেশটির কুর্দি যোদ্ধারা গেরিলা অভিযান অব্যাহত রাখে। তারা নতুন নতুন সাফল্য লাভ করে। ওই অঞ্চলে ইরাকি সেনা উপস্থিতি কম থাকায় ইরাকের কুর্দি যোদ্ধারা সাদ্দাম বাহিনীকে বেশ বেকায়দায় ফেলে দিতে সক্ষম হয়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পরিকল্পনায় চালানো এসব অভিযানের ফলে কুর্দিস্তান অঞ্চলে ইরানের হাতছাড়া হয়ে যাওয়া ভূখণ্ডগুলো একের পর এক পুনরুদ্ধার হতে থাকে। এ অবস্থায় IRGC-র পক্ষ থেকে 1987 সালের বসন্তে ইরানের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ কুর্দিস্তান এলাকা দিয়ে কারবালা 10 অভিযান চালানো হয়। ইরাকের সুলাইমানিয়া প্রদেশের মাভুত শহর ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে চালানো এই অভিযানে ইরাকের কুর্দিস্তান পেট্রিয়টিক ইউনিয়নের যোদ্ধারা IRGC-কে সহযোগিতা করে। এই অভিযান তুলনামূলক সফল হয় এবং ইরান নিজের হাতছাড়া হয়ে যাওয়া কিছু এলাকা পুনরুদ্ধারের পাশাপাশি ইরাকের সুলাইমানিয়া প্রদেশের 250 কিলোমিটার এলাকা দখল করতে সক্ষম হয়।
কারবালা 10 অভিযানে পূর্ব পরিকল্পিত লক্ষ্যগুলো অর্জনের পাশাপাশি পরবর্তী অভিযানের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। এ পর্যায়ে ইরান ইরাকের সুলাইমানিয়া শহর অভিমুখে কিছু পাহাড়ি এলাকা দখল করতে সক্ষম হয়। আইআরজিসির যোদ্ধারা ইরাকের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাচল করার সুযোগ পেয়ে যান। আন্তর্জাতিক গণমাধ্যমে কারবালা 10 অভিযানের খবর ফলাও করে প্রচারিত হয়। ফরাসি বার্তা সংস্থা এপির সাংবাদিক ইরাকের মাহবুত এলাকা পরিদর্শনের পর বিশ্লেষকদের বরাত দিয়ে জানান, ইরাককে দক্ষিণ ফ্রন্টে ব্যস্ত রেখেই ইরান উত্তরে ফ্রন্টে অভিযান চালিয়ে বড় ধরনের বিজয় অর্জন করেছে।
এদিকে ইরানি হামলা প্রতিহত করা হয়েছে বলে বাগদাদ যে দাবি করেছে সে সম্পর্কে সাপ্তাহিক জিন্স ডিফেন্স জানায়, এই অভিযান প্রতিহত করা হয়েছে বলে ইরাক দাবি করলেও অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইরান এই অভিযানে সফল হয়েছে এবং ইরানি যোদ্ধারা ইরাকের উত্তর পূর্বাঞ্চলের 3-4 কিলোমিটার গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এ সময় এক সাক্ষাৎকারে ইরানের তৎকালীন সংসদ স্পিকার ও যুদ্ধের সর্বোচ্চ কমান্ডার হাশেমি রাফসানজানি বলেন, অতীতে যেমন ফাও উপত্যকা ইরাকের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়েছে, তেমনি এবারের দখলীকৃত এলাকাও ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানে প্রবেশের দরজা হিসেবে কাজে লাগবে।
কিন্তু উত্তর ইরাকে ইরানের এই সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি। ইরান ইরাকি সেনাদেরকে দক্ষিণাঞ্চল থেকে উত্তরে টেনে আনার যে কৌশল হাতে নিয়েছিল তা ইরাকিরা টের পেয়ে যায়। ইরান চেয়েছিল উত্তর ইরাকে কারবালা 10 অভিযান চালালে সাদ্দাম সরকার দক্ষিণাঞ্চলে মোতায়েন সেনাদেরকে উত্তরের ফ্রন্টে তলব করবে, আর সেই ফাঁকে ইরান দক্ষিণ ফ্রন্টে ইরাকিদের উপর চূড়ান্ত আঘাত হানবে। কিন্তু ইরাক সরকার তা না করে ইরানি যোদ্ধাদের প্রতিহত করার জন্য দেশের উত্তরাঞ্চলে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। 1987 সালের মার্চ মাসে কারবালা 8 অভিযান শুরুর পরপরই ইরাকি বাহিনী সে দেশের সালামছে এলাকায় ভয়াবহ রাসায়নিক হামলা চালায়। এতে শত শত ইরানি যোদ্ধা হতাহত হন। সাদ্দাম বাহিনী উত্তর ইরাকের সুলাইমানিয়ায় কারবালা 10 অভিযানে নিয়োজিত ইরানি যোদ্ধাদের উপরও ব্যাপক মাত্রায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে।
১৯৮৭ সালের 16 মে ইরাকের উত্তরাঞ্চলীয় সুলাইমানিয়া ও ইরবিল এলাকায় সাদ্দাম বাহিনীর রাসায়নিক হামলায় 70 ইরানি যোদ্ধা নিহত ও 380 জন আহত হন। ইরাকি বাহিনী সম্মুখ যুদ্ধে পেরে না উঠে ইরানি সেনাবাহিনীর অগ্রাভিযান প্রতিহত করতে এই নিষিদ্ধ অস্ত্রের আশ্রয় নেয়। বিষয়টি তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানায় ইরান। পাশাপাশি ইরাক সরকারও ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের ভুয়া দাবি উত্থাপন করে জাতিসংঘের কাছে একই ধরনের আবেদন জানায়। বিষয়টি তদন্ত করার জন্য জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল 1987 সালের 22-29 এপ্রিল পর্যন্ত ইরান সফর করে এবং এরপর 29 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত ইরাকে পরিদর্শন কাজ চালায়।
জাতিসংঘের ওই বিশেষজ্ঞ দল তাদের প্রতিবেদনে জানায়, ইরাক সরকার যুদ্ধের ময়দানে ও বেসামরিক এলাকায় হামলার কাজে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে। এর ফলে ইরানি সৈন্যদের পাশাপাশি দেশটির বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন। জাতিসংঘের তৎকালীন মহাসচিব পেরেস দি কুয়েরার 8 মে প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখার জন্য নিরাপত্তা পরিষদে পাঠান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 1987 সালের 14 মে এক বৈঠকে বসে। ওই বৈঠকে জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন পর্যালোচনা করার পর এক প্রস্তাবে বলা হয়, রাসায়নিক হামলায় ইরানের কিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিবৃতিতে ইরাকের নাম উল্লেখ না করে যুদ্ধক্ষেত্রে রাসায়নিক অস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানানো হয়। সাদ্দাম সরকারের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই একপেশে ভূমিকায় ইরাক সরকার আরও বেশি ধৃষ্ট হয়ে ওঠে এবং এরপর আরও বেশি মাত্রায় নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে।
তো শ্রোতাবন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। এ সম্পর্কে আগামী আসরে আরও আলোচনা করার ইচ্ছা রইল, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে লেবাননের জন্য তেলের যে সহযোগিতামূলক চালান আসছে তাতে বিরক্ত হয়েছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল। তিনি জানান, ইরান থেকে লেবাননের পথে দুটি তেলবাহী জাহাজ রয়েছে এবং শিগগিরই তৃতীয় জাহাজ রওনা হবে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। চার বছর দ্রুত শেষ হয়ে যাবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগান নতুন মন্ত্রীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে তালেবান, আফগান সংকট সমাধানে ইরান, পাকিস্তানের অংশগ্রহণ চান ল্যাভরভ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় সাতজনের নামে মামলা দায়ের, পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে সিপিআইএম। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098-21-220-53273। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।